মদিনার মনোরম পরিবেশের স্মৃতি, মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মদিনার স্মরণে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মদিনী চ্যানেল বাংলা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে, এমন অনুষ্ঠান নিয়ে এসেছে যে অনুষ্ঠানের টপিক যখন বলা হয় আর মদিনার যে দৃশ্যগুলো যখন উপস্থাপন করা হয়, তো আশিকে রসুল মদিনার তৈবার দিকে ধাবিত হয়, মন ছুটে যায় মদিনার দেখে। আর যখন কাবাতুল্লাহ শরীফের আলোচনা হয়, তখন আশিকে রসুল অশ্রু বিসর্জন দিতে শুরু করে দেয়, কান্না করে আর বলে, মওলা আমি কখন তোমার ঘরের মেহমান হব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমি কখন বলবো। আহ, বাস্তবে কি চমৎকার একটি অনুষ্ঠান মদিনী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শুধু আমরা তিনজনই নই, বরং এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সাথে আছেন। এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করতে পারবেন, সে সকল ইসলামী ভাই আমাদেরকে কল করবেন যারা মক্কায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন, কেমন অনুভব করেছেন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে যখন আপনি উপস্থিত হয়েছেন, সে সময় আপনার অবস্থা কেমন ছিল। অনেকেই কান্না করে করে মাহবুবে করিম রহমতুলিল আলামিন জনাবে আমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে সালাম আরজ করেছে। মদিনার ওই সমস্ত গলিতে তারা ঘুরেছে যে গলি দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছিলেন। অনেক আশিক রসুল এমনও রয়েছেন যারা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ছাপগুলো এখনও খুঁজে বেড়ায়। হ্যাঁ, সেই সকল ইসলামী ভাইরা নিজের সেই ফিলিংসটা যখন মক্কায় গিয়েছিলেন, মদিনায় গিয়েছিলেন, আবে জমজমের পানি পান করেছিলেন, আর সর্বপ্রথম যখন কাবাতুল্লাহ শরীফের উপরে দৃষ্টি পড়েছিল, সে সময় কেমন অনুভব হয়েছিল, আর যখন হজ করে আপনি ফিরে এসেছেন, এখন আপনাকে কেমন লাগছে। আমি একজন হাজি সাহেব থেকে জিজ্ঞেস করলাম, সে বলল, আমি বারবার দোয়া করি, আল্লাহ আমাকে স্বপনে কাবাতুল্লাহ দেখিয়ে দাও, মদিনা তৈবা আমাকে দেখিয়ে দাও। আর হ্যাঁ, আজকে যে আমরা বিষয় নিয়েছি, চমৎকার বিষয় নিয়েছি, আর এই বিষয়ের মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিকার আছে। আর এই ইতিহাস, আমাদের ইতিহাস রয়েছে, মুসলমানের ইতিহাস রয়েছে, আর মুসলমানের বাচ্চা বাচ্চার উচিত যাতে করে এই সব বিষয় জেনে নেয়, এই সব ইতিহাসগুলো নিজের অন্তরের মধ্যে যাতে গেঁথে নেয়। বিষয় আমরা নিয়েছি মক্কা এবং মদিনার ইতিহাস। হ্যাঁ, কেন লোকেরা ছুটে যেতে চায় মক্কায়, কেন মদিনায় যায়, আজকে আমরা এই বিষয়ে নিয়ে এসে তো চলুন আমরা শুরু করি। আমাদের সাথে জুনেদ ভাই রয়েছেন। জুনেদ ভাই, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মাশা আল্লাহ, আপনি তো বিষয় সম্পর্কে জেনে গেছেন,
আলহামদুলিল্লাহ।
কিছু মদিনী ফুল এ বিষয়ে আমাদেরকে দেন, মক্কা মদিনার কি ইতিহাস রয়েছে তা আমাদেরকে জানিয়ে দিন।
জি, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرا مكة شريف থেকে শুরু করি।
জি জি,
আমরা মক্কা শরীফের ব্যাপারে শুনি যে হযরত নূহ আলাইহিস সালামের যুগের পর কে নির্মাণ করেছিলেন এবং কিভাবে নির্মাণ হয়েছিল এই ব্যাপারে শুনি। আজ একদম শুরু থেকে শুরু করব, একদম সূচনা থেকে শুরু করব।
সুবহানাল্লাহ।
যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, তখন নিজের একাকিত্ব ও আতঙ্কের ফরিয়াদ আল্লাহতালার কাছে করেন। তখন আল্লাহতালা হযরত আদম আলা নবী ইনা ও আলাইহিস সালাতু ওয়াসালামকে নির্দেশ দেন যে তুমি কাবা শরীফ নির্মাণ করো।
সুবহানাল্লাহ,
কাবা শরীফ নির্মাণ করো। তো হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন এবং আল্লাহতালা হযরত আদম আলাইহিস সালামকে সেই কাবা শরীফের তাওয়াফ করার এবং সেটাতে ইবাদত করার নির্দেশও দেন। তো হযরত আদম আলাইহিস সালাম সেই কাবা শরীফ তাওয়াফও করেন এবং ইবাদতও করেন। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত এটাই কাবা শরীফ ছিল, এটাই বাইতুল্লাহ ছিল। তারপর যখন হযরত নূহ আলাইহিস সালামের যুগে বিশাল তুফান যে হয়, যেটার ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, সর্বসাধারণ শুনেছি, সেই তুফানের সময় আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সেই কাবা শরীফকে সপ্তম আসমানের দিকে, বর্তমানে যে কাবাতুল্লাহ শরীফ আছে এর সোজাসুজি দিকে নিয়ে যান, উপরে নিয়ে যান, সপ্তম আসমানে নিয়ে যান। আর বর্তমানে এই কাবাতুল্লাহ শরীফে যা সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়েছে সেটার মধ্যে ফেরেশতারা ইবাদত করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাদী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুরুতেই জেনে নিলাম কাবাতুল্লাহ শরীফের ব্যাপারে। আর কাবাতুল্লাহ শরীফ সর্বপ্রথম হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম তৈরি করেছেন আল্লাহ তাআলার হুকুমে। তো আরও আমরা জানব, আমাদের সাথে নাখাই সাহেবরা রয়েছেন, আমরা কালাম শুনব।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা শাফিইনা, সল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব আজ নহে তো কাল যাব, আমরা মদিনায় যাব আজ নহে তো কাল যাব, নবী আমাদের ডাকিবেন, নবী আমাদের ডাকিবেন, আজ নহে তো কাল যাব, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, কাঁদি বসে নির্জনে, কাঁদি বসে নির্জনে, আমিও হজে যাব, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব, মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গো নামাজ, মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গো নামাজ, মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, সাজে মনে আমিও হজে যাব বড় আশাজে মনে আমিও হজে যাব সদা এহরাম পড়ে আমি যাব আরাফাত সে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত সদা এহরাম পড়ে আমি যাব আরাফাত সে থাই গিয়ে ফকির বেশে করব মোনাজাত সেইদিন কবে আসবে সেইদিন কবে আসবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্তর কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর অবুঝ মন তো বোঝে না অবুঝ মন তো বোঝে না তারে কেমনে বোঝাব বড় আশা যে মনে আমি হজে যাব বড় আশা যে মনে আমি হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ তোমার শাফাত পেলে তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমি হজে যাব বড় আশা যে মনে আমি হজে যাব কাঁদি বসে নির্জনে কাঁদি বসে নির্জনে আমি হজে যাব নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব মোরে ডাকো হে সাজে মনে আমি হজে যাব বড় আশাজে মনে আমি হজে যাব
আমিন আল্লাহ তাআলা কবুল করে নিক বাস্তবিকই যখন কেউ কাবাতুল্লাহ শরীফে পৌঁছে আর কাবাতুল্লাহ শরীফে গিয়ে যখন প্রথম দৃষ্টি দেয় তো সে সময় সে যা দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়াগুলোকে কবুল করে নেয়
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য লাখো লাখ তার বান্দাকে নিজের ঘরের মেহমান বানিয়েছে আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের উপরে দয়া করে দিক, আমরাও যাতে তার ঘরের মেহমান হয়ে যাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারি, আল্লাহ তাআলা এমন তৌফিক দান করে দিক। জি জুনেদ ভাই,
জি যেমনটি বলছিলাম যে কাবা শরীফ সর্বপ্রথম ইবাদতের জন্য একজন নবী দ্বারা নির্মিত হয় আল্লাহ তাআলার নির্দেশে। এই ব্যাপারটি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা আলে ইমরানের 96 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
সুবহানাল্লাহ।
তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে লোকদের জন্য, নিশ্চয় লোকদের জন্য সর্বপ্রথম ঘর যা ইবাদতের জন্য নির্ধারিত করা হয়েছে সেটাই যা মক্কা শরীফে অবস্থিত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যা বরকতময় এবং সমগ্র সৃষ্টির জন্য, মানবজাতির জন্য পথ প্রদর্শক।
জি, হিদায়ত স্বরূপ,
হিদায়ত স্বরূপ, হুদান অর্থাৎ পথ প্রদর্শক, হিদায়ত স্বরূপ, এটা হচ্ছে কাবাতুল্লাহ শরীফ। তো এই বিধর্মীরা তর্ক করছিল মুসলমানদের সাথে যে সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করা হয় ইবাদতের জন্য। তো তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে, অবতীর্ণ করেন, আর অবতীর্ণ করার মাধ্যমে স্পষ্ট করে দেন যে অবশ্যই সর্বপ্রথম কাবাতুল্লাহ শরীফ ইবাদতের জন্য নির্মিত হয়। আর এ দ্বারা বিধর্মীরা যে ভ্রান্ত মতবাদ পোষণ করত তাদের সেই মতবাদের অপসারণ ঘটে। যেমনটি প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাই এই আয়াতের আলোকে বলেন, হে মুসলমানেরা অথবা হে মানব জাতি, নিঃসন্দেহে জেনে রাখুন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ যে ঘরটি বিশ্ব মানবতার দিনী ও দুনিয়াবী উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে, এটি সেই ঘর যা মক্কা শরীফে অবস্থিত,
সুবহানাল্লাহ,
অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। সেটি বাইতুল মুকাদ্দাস নয়, যা মর্যাদার দিক থেকেও কাবা শরীফের পরবর্তী স্থানে এবং ফজিলতের দিক থেকেও। বাইতুল মুকাদ্দাসেরও আলহামদুলিল্লাহ অনেক ফজিলত রয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকেও বেশি ফজিলত হচ্ছে কাবাতুল্লাহ শরীফ।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট করে দিচ্ছেন যে কাবাতুল্লাহ শরীফ সর্বপ্রথম নির্মিত এবং এই কাবাতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি মর্যাদাশীল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদী ছেলে দর্শকবৃন্দ, আমরা কাবাতুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জানছিলাম। আচ্ছা, আমরা কাবাতুল্লাহ শরীফ দেখি, এভাবে চতুর্দিকে ওয়াল আছে, আর এতটুকুই আমরা শুধু কাবা শরীফ মনে করি, কিন্তু না, পাশে হাতিমে কাবাও রয়েছে। এই হাতিমে কাবা কাবার একটি অংশ রয়েছে। তো কাবাতুল্লাহ শরীফ আমরা দেখি একটু ওয়াল, চতুর্দিকে তুলা আছে এভাবে, আর উপরে ছাদও রয়েছে, কি এতটুকুই কাবা? না, বরং এর সোজা বরাবর, আসমান বরাবর যত দূর যায় ততটুকু কাবা রয়েছে। এখন কেউ প্লেনে যাচ্ছে, কেউ পাহাড়ের উপরে উঠে রয়েছে, তো সে কোন দিকে মুখ করবে? সে কাবার দিকেই মুখ করবে। আর বাইতুল মুকাদ্দাস যা আমাদের জুনেদ ভাই আলোচনা করলেন, এই বাইতুল মুকাদ্দাসের 40 বছর পূর্বে কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন জামাত সহকারে। তো এমন যখন 2 রেকাত যখন কমপ্লিট হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে বাসনা আসলো, আসমানের দিকে চাচ্ছিলেন আর মনে মনে ধারণা করছিলেন আর বলছিলেন, আল্লাহ, যদি কাবা আমাদের কিবলা হতো। তো নামাজের মধ্যেই আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাসিল করে দিলেন। সারমর্ম হচ্ছে কি, আপনি ফিরে যান, যেদিকে আপনি মনস্থ করেছেন সেটাই আপনার জন্য কিবলা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কিবলার দিকে, কাবার দিকে ফিরে গেলেন, সাহাবা কেরামও ফিরে গেলেন। কি মর্তবা, কি শান আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মদিনার স্মরণে, আর আজকে আমরা বিষয় নিয়েছি মক্কা এবং মদিনার ইতিহাস। হ্যাঁ, কাবাতুল্লাহ শরীফ সর্বপ্রথমে কে নির্মাণ করেছেন, কোন নবী করেছেন? তো স্পষ্টভাবে আমরা জেনে নিলাম কি আদম আলী সালাতু সালাম নির্মাণ সর্বপ্রথমে করেছেন। জি জুনিদ ভাই,
জি, এখন যে কাবা শরীফ রয়েছে বর্তমানে,
জি,
সেই কাবাটি আমি বলেছিলাম যে সেই কাবাটি হযরত নূহ আলাইহিসসালাম,
জি,
এর যুগে যখন তুফান হয় তখন ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে সেই কাবা শরীফ সপ্তম আসমানে উঠিয়ে নেন। আর এখন যে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করেন আল্লাহ তাআলার নির্দেশে। আর এই কাবা শরীফ নির্মাণ করার সময় যখন দেয়ালগুলো উঁচু হয়ে যায়,
জি,
তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নির্দেশ দেন যে কোনো একটি পাথর নিয়ে আসতে,
যেন হযরত
ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে আরো দেয়ালটা আরো উঁচু করতে পারেন।
সুবহানাল্লাহ।
তো পরবর্তীতে যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতে যান,
জি,
তখন হযরত জিব্রাইল আলাইহিসসালামের সাথে দেখা হয়। হযরত তিনি আরেকটা পাথর নিচ্ছিলেন, তো জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আসুন আমি আপনাকে এমন পাথর দেখিয়ে দিচ্ছি যেই পাথরটি হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে তশরীফ এনেছিলেন তখন নিজের সাথে সেই পাথরগুলো নিয়ে এসেছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর সেই পাথরগুলো হযরত নূহ আলাইহিসসালামের যুগে যখন তুফান হবে এই ভয়ে হযরতে ইদ্রিস আলাইহিসসালাম সেই পাথরগুলোকে সংরক্ষণ করে রেখেছেন এক জায়গায়। তো তখন হযরত ইসমাইল আলাইহিসসালামকে সেই পাথরের কাছে নিয়ে যাওয়া হলো, আর হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন যে এর মধ্যে যে বড় পাথরটি, সেই পাথরটির উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করবেন, এবং যে ছোট পাথরটি, সেই ছোট পাথরটি কাবা শরীফের দরজার পাশে লাগিয়ে দিবেন।
অর্থাৎ
যেটাকে আমরা এখন হাজরে আসওয়াদ বলি, হাজরে আসওয়াদ বলি, সেই পাথরটি মূলত সেই ছোট পাথরটি ছিল। আর সেই বড় পাথরটি যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যেটার মধ্যে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমে সংরক্ষিত বর্তমানে, যেটার মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। আর এর মধ্যে খুবই আল্লাহ তাআলার প্রদত্ত অলৌকিক বিষয় যেটা, যে যখনই সেই কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রে উঁচু করতে থাকতেন, যখন এটা উঁচু হয়ে যেত সাথে সাথে মাটি থেকেও সেই পাথরটা উঁচু হয়ে যেত। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব সহজেই কাবা শরীফ নির্মাণ করতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদনী চ্যানেল দর্শকবৃন্দ, চমৎকার বিষয় সম্পর্কে আমরা জানলাম। দেখুন, আজ লিফট যে আছে না, লিফট তার মধ্যে কারেন্টও থাকে, ইলেকট্রিকের মাধ্যমে সেটা উপরে নিয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম যে পাথরের উপরে দাঁড়ালেন, আচ্ছা এখানে তো জুনেদ ভাই এই কথাও রয়েছে কি ইব্রাহিম আলাইহিস সালামের কদমকে সেই পাথর চুম্বন দিয়েছে, কেমন চুম্বন দিয়েছে কি সেখানে দাগ বসে গেছে, ছাপ বসে গেছে। আর আল্লাহ তাআলা সেই পাথরের এমন সম্মান বাড়িয়ে দিলেন কে সেটাকে মুসল্লা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সঙ্গেই থাকুন, আরও কিছু তথ্য সম্পর্কে আমরা জানতে পারবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা তো কাবাতুল্লাহ শরীফ সম্পর্কে এবং মদিনা শরীফের সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আসবাজাল। তো চাচ্ছি কি শেখ তরিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস সত্তান কাদেরী দামাত বরকাতুহু আলিয়া কাবাতুল্লাহ শরীফে গিয়েছেন, আর যাওয়ার পরে তাওয়াফে কাবা করেছেন, তো আমরা সেই সব দৃশ্য দেখতে চাচ্ছি। তো প্রিয় ভাই দেখিয়ে দিন আমাদেরকে।
আমিরে আহলে সুন্নাত হাতের ইশারায় হযরে আসওয়াদকে চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করলেন। তিনি তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করলেন, শুধুমাত্র পুরুষদের জন্য রমল করার হুকুম রয়েছে। রমলের অর্থ পুরুষ অতি দ্রুত ছোট ছোট কদম রাখবে এবং কাঁধ নাড়াবে যেভাবে শক্তিশালী বীর কদম রাখে, কিন্তু মনে রাখতে হবে কারো যেন কষ্ট না হয়। রমলে যদি নিজের অথবা অন্য কারো কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে সেইখানে রমল ছেড়ে দেওয়া উচিত।
আকি তকলি
রমল কেন করা হয়? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম উমরায়ে কাজা আদায় করে আসার সময় মক্কার মুশরিকদের নিজেদের শক্তি সামর্থ্য দেখানোর জন্য প্রথম তিন চক্করে রমল করেছিলেন। তারপরে এই রমল চিরদিনের জন্য সুন্নাত হয়ে গেছে। আমিরে আহলে সুন্নাতের বয়স প্রায় 70 বছর, সেখানে শারীরিক দুর্বল্য রয়েছে। তার কাছে নিবেদন করা হল, আপনি উপরের তলায় হুইল চেয়ারের সাহায্যে তাওয়াফ করুন। তিনি বললেন, না, আমি আমার পা দিয়ে এবং মাতাফের আঙ্গিনাতে তাওয়াফ করব।
কাউকে কষ্ট দেবেন না, আমাকে প্রোটোকল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চলতে থাকুন। যতই বিনয়ী হবেন ততই উপকার অর্জিত হবে।
তিনি তাওয়াফরত ছিলেন আর কাবাতুল্লার নিকটবর্তী হতে থাকলেন। কিন্তু এখানে জনসমাগম এত বেশি, তরুণ যুবকেরাও চায় দূর থেকে তাওয়াফ করতে। এটা হয়তো সেই দোয়ারি ফল যা আমিরে আহলে সুন্নাত মসজিদুল হারামে আসার সময় করেছিলেন।
হে আল্লাহ, আমাকে হুইল চেয়ারে নয় বরং পায়ে হেঁটে তাওয়াফের সৌভাগ্য দান কর।
তাওয়াফ কেন করা হয়? পতঙ্গ আলোর উৎসের দিওয়ানা, আলোর উৎসের পানি ছুটে আসে, তার চারপাশে ঘুরতে থাকে। হজ ও উমরা পালনকারীও আপন রবের দিওয়ানা, তাই তো তারা আল্লাহর ঘরকে আলোর উৎসের মতন এর চারপাশে ঘুরতে থাকে। তিনি দোয়া পড়ে প্রতি চক্করে হাজরে আসওয়াদ চুম্বন করে তাওয়াফের 7 চক্কর পূর্ণ করেন আর 8 বার হাজরে আসওয়াদকে চুম্বন করেন। এভাবে তাওয়াফ সমাপ্ত করেন।
আল্লাহ তাআলার নূরানি দরবারে আমাদের আরজি, আল্লাহ তাআলা আমাদেরকেও কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করার তৌফিক দান করে দিক। অনেক এমন মানুষ রয়েছে, অনেক এমন লোক রয়েছে যারা কাবাকে দেখার জন্য দিন রাত কান্না করে। পৃথিবীতে যত মসজিদ রয়েছে সকল মসজিদের কিবলা আল্লাহ তাআলা কাবাকে করে দিয়েছে। আমরা যখন মসজিদে দাঁড়াই নামাজ পড়ার জন্য, তো সেই মসজিদের কিবলা কাবা আছে। পৃথিবীতে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে শহরে যেখানেই মসজিদ রয়েছে, আল্লাহ তাআলা সকল মসজিদের কিবলা কাবাকে করে দিয়েছে। সে সকল ইসলামী ভাই কত সৌভাগ্যবান রয়েছে, তারা কাবাতুল্লাহ শরীফে যায়, সেখানে গিয়ে তাওয়াফ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবাতুল্লাহ শরীফে তাওয়াফ করার তৌফিক দান করুক। আর আজ যেভাবে আমরা টিভি স্ক্রিনে কাবাতুল্লাহ শরীফের দৃশ্যগুলো দেখলাম, শেখে তরিকতকে আমরা দেখলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও নিজের মাথার চোখ দিয়ে কাবাতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করে দিক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকেই তো বিভিন্ন দেশে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। হায়, যদি এমনটি হতো, নিজের হৃদয়ের আঙ্গিনায় এই কথা গেঁথে নিত কি আমি কাবা দেখব, রবের ঘর দেখব, তাওয়াফ করব, মদিনা তৈয়াবাতে যাব, তো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা জীবনে আমাদেরকে একবার হলেও কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করার তৌফিক দান করে দিক। নাতখা ইসলামের কাছে যাব, আর কালাম শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মদিনা আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা মনমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা মনমুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা আশিকের নয়নের তারা মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলছে সকল আশিকানে রাসূল মিলে বলছে হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা এ অপূর্ব শুভাশিত বাতাসে অপূর্ব পরিবেশ শুভাশিত বাতাস সুগন্ধে সুরভিত সারা মদিনা 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 আমাদের মদিনা ডেকে নাও আমায় তোমার চরণে আকা ডেকে নাও আমায় তোমার চরণে আকা দেখি প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা খোদা যদি কিয়ামতের দিন বলে কি চাও খোদা যদি কিয়ামতের দিন বলে কি চাও বলে উঠবে দিবানারা প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ থেকে প্রিয় মদিনা জিয়া পীর মোদের যেন আসে মদিনা 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 আমাদের মদিনা মোদের জন প্রাণ থেকে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জন প্রাণ থেকে
আশিকো আও হাজিও আও শহনশাহ কা রোজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত কি সুন্দর বলেছেন চলুন আবার জুনেদ ভাইয়ের কাছে যাই আর কিছু এ সম্পর্কে আরো জেনে নি জি জুনেদ ভাই
জি কিছুক্ষণ পূর্বে আমরা আমিরুল সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়াকে তাওয়াফ করতে দেখছিলাম
জি
তো তাওয়াফ কখন থেকে শুরু হলো কিভাবে শুরু হলো
সুবহানাল্লাহ
এটার ব্যাপারে আমরা জেনে
জি জি
তাফসীরে নাইমিতে রয়েছে যে এই ভূখণ্ডের পূর্বে শুধু পানি আর পানি ছিল তারপর একই স্থানে ফেনা জাতীয় কিছু উঠল এরপর এর মধ্যে এটা জমিনে বিস্তৃত হয়ে গেল এই জায়গাটা তো এর মধ্যে যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সৃষ্টি ব্যাপারে সংবাদ দিলেন তখন তারা নিজেদের প্রতিনিধিত্বের যোগ্যতার দাবি উত্থাপন করল এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার রহস্য জিজ্ঞেস করল কিন্তু সেই দুঃসাহসিকতা প্রদর্শনের কারণে তওবার নিয়তে সাত বছর আরশে আজিমের তাওয়াফ করল আল্লাহ তাআলা আদেশ দিলেন যে জমিনেও এভাবে এই ফেনাটির জায়গায় চিহ্ন লাগিয়ে দাও যেখানে আমার বান্দারা গুনাহ করার পর এর তাওয়াফ করে আমাকে সন্তুষ্ট করে নেবে তো এইখান থেকেই মূলত তাওয়াফের শুরু আর অসংখ্য হাদিস শরীফেও বর্ণিত রয়েছে যে তাওয়াফ করার মাধ্যমে গুনাহ মুছে যায় গুনাহ ধুয়ে যায়
দেখুন মদিনায় ছিলেন দর্শকবৃন্দ যখন ইব্রাহিম আল্লাহ নবী আনা ওয়া আলাইহিস সালাতু সালাম কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করে নিলেন তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ঘোষণা দিয়ে দিন এলান করে দিন তারা যাতে আমার ঘরে আসে আর হজ পালন করে সারমর্ম আরজ করছি তো ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন ইয়া আল্লাহ আজওয়াজাল চতুর্দিকে পাহাড় রয়েছে পর্বত রয়েছে আমার শব্দ কি পৌঁছে যাবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন আপনি এলান করুন ঘোষণা দিয়ে দিন পৌঁছানোর দায়িত্বটা আমার রয়েছে যা খুলাসা আমি আরজ করছি তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন এলান করলেন তো পূর্ব পশ্চিম মেয়ে যারা আছে এবং যারা নিজের পিতার পিঠের মধ্যে আছে যে সন্তান এখনও মায়ের গর্ভের মধ্যে রয়েছে তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন আসো আল্লাহর ঘরের তাওয়াফ করো হজ পালন করো তো সবাই যে যেখানে আছে সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বললেন যে বাচ্চা মায়ের গর্ভে আছে সে লব্বাইক বলেছে যে এখনও দুনিয়াতে আসেনি পিতার পিঠের মধ্যে রয়েছে তো যারা লব্বাইক বলেছে তারা হজ করেছে যারা একবার বলেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তারা একবার হজ করেছে যারা দুইবার বলেছে তারা দুইবার করবে যারা তিনবার বলেছে তারা তিনবার করবে তো দেখুন হজ পালন করা এটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় রয়েছে আর যে ব্যক্তি হজ পালন করবে তো এই কাবাতুল্লাহ শরীফকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিবে তুমি জান্নাতে প্রবেশ করো তখন কাবা বলবে মওলা আমি তো যাব না আমার আশেপাশে যারা ঘুমিয়ে রয়েছে যারা শুয়ে রয়েছে এবং যারা আমার ঘরের জিয়ারত করেছে এবং তাওয়াফ করেছে তাদেরকে না দিলে তো আমি যাব না তো আল্লাহ তাআলা নির্দেশ দিবেন আপনি এলান হে কাবা তুমি এলান করো আর এইভাবে ঘোষণা দাও কি যারা যারা আমার ঘরে তাওয়াফ করেছে তারা যাতে চলে আসে
জি জি
সবাই চলে আসবে আর কাবাকে ধরে সবাই যারা তাওয়াফ করেছে হজ পালন করেছে তারা বেহেস্তে প্রবেশ করবে তো এখন আমরা একটি ভিডিও প্যাকেজ আমরা দেখতে চাচ্ছি।
জি জি,
তো আরজ করবো কি আমাদেরকে সেই ভিডিও প্যাকেজটা দেখিয়ে দিন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আসলে সোনার মক্কা এবং সোনার মদিনা, নাম শুনলেই প্রাণটা দরপর করে, ভালোবাসায় মনটা দগ্ধ হয়ে যায়। আল্লাহর ঘরে যখন ঢুকি, দুটি সাদা কাপড় পরিধান করে আল্লাহর ঘর যখন দেখি, তখন চোখের পানি দরদর করে পড়ছিল। আল্লাহ, তুমি আমারে তোমার দরবারে কবুল করেছ, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় পাওনা। আল্লাহর ঘর দেখার সাথে সাথেই চোখের পানি ঝরঝর করে পড়ছিল। হজ সম্পূর্ণ হয়ে গেল, মিনা, মুজদালিফা, আরাফা, কঙ্কর মারা সব কিছু যখন শেষ হয়ে গেল, তখন সুদূর মদিনায় যাব। মদিনায় স্বপ্ন যে রসুলের দরবারে হাজিরা দিব, রসুলকে সালাম দিব, রসুলের দরবারে হাজিরা দেওয়া। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি, যে আমার দরবারে আসবে, আমাকে সালাম দিবে, আমার দরবারে উপস্থিত হবে, আমি তার জন্য কঠিন হাসরের দিনে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন মদিনার দিকে রওনা করলাম, রাস্তা দিয়া যাচ্ছি, কখন নবীজির দরবারে হাজিরা দিব। সেই মসজিদে নববীর গম্বুজ, নবী করিম সাল্লামের সবুজ গম্বুজ দেখব, এই মনে খালি বাঞ্ছনা। এমনিভাবে অপেক্ষা করতে 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 একটা সময় আমাদের সাথে যিনি ছিলেন, তখন উনি বললেন, মাওলানা বাকি বিল্লাহ সাহেব, তিনি বললেন, ওই যে আল্লাহর নবী করিম সাল্লামের যে গম্বুজ, যে দূর থেকে যা দেখা যাচ্ছে, এবং মসজিদে নববীর মিনারগুলি দেখা যাচ্ছে, সাথে সাথে আমরা বাসের জানালা দিয়ে দেখতে শুরু করলাম আর দুরুদ শরীফ পড়তে শুরু করলাম। এমনিভাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে শুরু করলাম, আর অনেকেরই চোখের পানি আসতে শুরু করলো নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। এমন কোনো পাশানো নাই যে তার চোখ দিয়ে পানি আসে না, আর দুরুদ ও সালাম পড়ার সময় যেন ঠোঁটগুলি কাঁপছিল। কী ভালোবাসা, কী মহব্বত, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যদি হাজি সাহেব কেন কান্দেন জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। নবী করিম সাল্লামের ভালোবাসা, যে নবীজির দরবারে হাজিরা দেওয়া, নবীর দরবারে উপস্থিত হওয়া, এটা যেন মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিকে আর নবীর ভালোবাসা আরেক দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন আমরা যাচ্ছিলাম, তখন পৃথিবীর আর কোনো মায়া আমাদেরকে সবল দিতে পারে নাই। নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে চোখের পানি, নবীর ভালোবাসা, দুরুদ ও সালাম, সালাতু সালাম, তখন যেন মনে হচ্ছে আমার নবীজি ডাকে, আয় আমার উম্মত আমার কাছে আয়, আমার বুকে আয়, তোরা আমার এত ভালোবাসিস। অর্থ সম্পদ, টাকা পয়সা, দ্বন্দ্ব সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমার ভালোবাসা, আমার জন্য সালাম দেওয়ার জন্য সুজুর হাজার হাজার মাইল দূর থেকে তুমি আমার কাছে এসেছ, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি কঠিন হাসরের দিনে তোমাকে শাফাআত করে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বেহেশতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এ তো ছিল এক আশিকে রসুলের, যে কাবাতুল্লাহ শরীফ দেখে এসেছে, মদিনা তৈয়বা দেখে এসেছে, তার হৃদয়ের বেদনা কথাগুলো যা আমাদের মাঝে তুলে ধরেছে। কিন্তু আমরা ওই সময়ের কথা চিন্তা করি, যখন আমরা স্বচক্ষে মক্কা দেখব, স্বচক্ষে মদিনা দেখব, তখন কেমন লাগবে? যখন আমরা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানির দরবারে গিয়ে সালাতু সালাম পেশ করব, সেই মুহূর্তটা কেমন হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার, মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দিক। আহ, স্বপ্নের তরী আশিকদের, মদিনার তীরে নামে আমার নৌকা আজও যে ঘাটে পড়ে রয়েছে। জি জুনেদ ভাই,
যে
মক্কার আলোচনা হলো, কিছু মদিনা শরীফের আলোচনা হয়ে যাক, আর আমরা
অবশ্যই অবশ্যই
বুজুর্গ থেকে আলমে দিন থেকে আমরা মদিনা তৈয়বা তাজকিরা শুনলাম, আপনার থেকেও শুনতে চাচ্ছি।
জি, মদিনা শরীফ ইতিহাসের মতে খুব পুরনো শহর, আর এর পুরনো নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আগমনের পূর্বে এর নাম ইয়াসরাব ছিল। যখন এর মধ্যে অনেক রকম অসাম্প্রদায়িক অপরাধ ইত্যাদি চলতো, যখন এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শুভাগমন ঘটল আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এতে বসবাস করতে শুরু করে দিলেন, তখন এটার নাম হয়ে গেল মদিনাতুন নবী।
সুবহানাল্লাহ।
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শহর।
সুবহানাল্লাহ।
পরবর্তীতে এটার সংক্ষিপ্তকরণে মুখে বলতে বলতে এটার নাম সংক্ষিপ্ত আকারে মদিনা হয়ে গেল। এমনিতে কিন্তু এটার নাম মদিনাতুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শহর। তো এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান করেন, তখন এর মধ্যে দুটি গোত্র বসবাস করত। একটি গোত্রের নাম হচ্ছে আউস এবং আরেকটি অস, এবং আরেকটি গোত্রের নাম হচ্ছে খাজরাজ। তো আর কিছু কতিপয় ইহুদিও এটার মধ্যে বসবাস করত। অস এবং খাজরাজ গোত্র যে আছে, এরা একত্রিত সম্মিলিতভাবে থাকতো, খুবই মিলেমিশে থাকতো। কিন্তু পরবর্তীতে এমন এক পর্যায়ে চলে আসলো যে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল, এবং এই ঝগড়া বাড়তেই শুরু করলো। আর এই ঝগড়া এমন এক ব্যাপক আকার ধারণ করলো যে পরিশেষে তারা তাদের যতগুলো বাহাদুর শক্তিশালী সৈন্যরা ছিল দুনো উভয় গোত্রের, সবাই মারামারি কাটাকাটি করে সব নিঃশেষ হয়ে গেল।
আল্লাহ।
পরবর্তীতে তাদের এই ঘটনার পর সেই দুই জাতি, সেই দুই গোত্র দুর্বল রইল। তারপর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যখন মদিনা শরীফে আগমন ঘটল, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা অবলম্বন করলো, অস এবং খাজরাজ জাতি গোত্র, এই দুই গোত্র। তো যখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতায় মুসলমান হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষায় সুশিক্ষিত হলো, আদর্শে আদর্শিত হলো, তখন তাদের ভিতর এই যে মতানৈক্য ছিল, এই যে এত দিনের শত্রুতা ছিল যার কারণে তারা সব কিছু হারিয়ে ফেললো, সেই সব শত্রুতা দূর হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি চেহারার বরকতে তাদের অন্তর আলোকিত হয়ে গেল। তারা একটি ইউনিটিতে চলে আসলো, তাদের মধ্যে একতা চলে আসলো এবং তারা সম্মিলিতভাবে আবার থাকা শুরু করলো। পরবর্তীতে তারা নিজেদের জান মাল প্রাণ সয় সম্পত্তি দিয়ে এত সঙ্গ দিল ইসলামের মুসলমানদের যে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুবই সুন্দর একটি উপাধি আনসার দ্বারা সুসম্মানিত করলেন। তো তাদেরকেই এই অস এবং খাজরাজ জাতিকে আনসার, পরবর্তীতে মুসলমান হওয়ার পর তাদের উপাধি আনসার হয়ে যায়, যাদেরকে আমরা আনসার বলে জানি। এমনকি কুরআন শরীফেও তাদের গুণগান করা হয় আর শরীয়তের দৃষ্টিতে তাদের ভালোবাসা এবং তাদের প্রতি শ্রদ্ধা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের যে টপিক রয়েছে এখন তো কেবল শুরু হলো, আগেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল এ বিষয়ে আমরা শুনবো, মদিনা সম্পর্কে শুনবো, আরও মক্কা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সময় একেবারে শেষের দিকে রয়েছে, অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাব, অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার পূর্বে আমরা ফয়জুর রহমান ভাই থেকে দুই এক আশার কালাম শুনে আমরা আপনাদের থেকে বিদায় নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মনে রয়েছে আমার অসম দিনায় যাওয়ার, মনে রয়েছে আমার অসম দিনায় যাওয়ার, মদিনায় গেলে মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার অপরূপ রোজা যখন দেখবে
মহান রবের সেই অনুগ্রহের স্মৃতি।